সত্য বপু বিশিষ্ট, তার বপু আছে অপ্রাকৃত শুদ্ধ সত্য, এবং তিনি পরমহংস আশ্রমে অবস্থিত ভক্তিনিষ্ঠ জ্ঞানী ও শুদ্ধ ভক্তগণে অন্বেষণীয় ব্রহ্মানন্দ ও প্রেমানন্দ প্রদান করিয়া থাকে। জ্ঞানীগণ ব্রহ্মানন্দ অন্বেষণ করে, ভক্তগণ প্রেমানন্দ আচ্ছাদ অন্বেষণ করে, কিন্তু ভগবান এই দুইটি দাতা। ব্রহ্মজ্ঞানীকে ব্রহ্মানন্দ, ভগবত ভক্তকে প্রেমানন্দ। ভগবান ছাড়া দেবার কোন মালিক নাই, এমন যে জগতে সুখাদি কেউ ভগবান না দিতে কেউ পেতে পারে না। যদি অনেক লোক মনে করেন যে আমরা দেবতাদের উপাসনা করে অনেক সুখ পেতে পারি, দেবতাদের উপাসনা করে যে মানুষ সুখ লাভ করে, সে কিন্তু ওই দেবতাদের ভিতর দিয়ে ভগবানই যেটা দান করে। মহৈব বিতা, আমি সেই ব্যবস্থা করে দিই। দেবতাগণের স্বতন্ত্র শক্তি কিছু নাই, ভগবানের শক্তি লাভ করেই তারা শক্তিযুক্ত এবং সেই শক্তিকে কার্য করেন। যদি কোন মানুষ মনে করেন যে দেবতাও ভগবানের ন্যায় স্বতন্ত্র শক্তিযুক্ত, তাহলে সেটা ভুল করে। সকল শক্তির আধার হচ্ছেন ভগবান। তিনি দেবগণকে যাকে যেরকম শক্তি দেন, তিনি সেই শক্তি নিয়ে কার্য করতে পারেন। এ তো দেখে দেখে দেবতা কেন, দেবতা হোক, মানুষ হোক, পশু হোক, পক্ষী হোক, সকলের মধ্যে বৃক্ষ তৃণলতা দেখে কি শক্তি আমরা লক্ষ্য করি, এই সমস্ত শক্তির আধার হচ্ছেন ভগবান। তিনি সেই শক্তিটুকু যার মধ্যে যা দিয়েছেন, সেই শক্তির কার্যকরী করতে পারে। আর স্বতন্ত্রভাবে শক্তি অন্য কারোর নাই, ভগবানই সর্বশক্তি মা। এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন, কৃপা মাধুর্য মা, ভগবানের যে কৃপার মাধুর্য, সেই বলছেন এই শ্লোকে। পুনরবি নম, পুনরায় ভগবান আপনাকে নমস্কার করি। সব বিদ্যুৎ আপনি সকে দুঃখ ছেদনকারী, রাম কৃষ্ণাদি অবতারই, রাম কৃষ্ণ ইত্যাদি অবতারে সব ভক্ত দুঃখ হন্তে, নিজের ভক্তদের দুঃখ হরণ করে থাকেন। কৃষ্ণ অবতারে, রাম অবতারে, গৌর অবতারে, সকল অবতারে ভক্তদের দুঃখ হরণ করাই ভগবত অবতারের কার্য। আর অসতা, পাপিনা, অভক্ত, রাক্ষস, অসুরাদি নাম, ভক্ত ছাড়া যারা অসৎ লোক, পাপি লোক, অভক্ত লোক, রাক্ষস, অসুরাদি, তাদেরও সকস্থিত বধেন, তাদেরকে তিনি বধ করেন, বিনাশ করেন, এবং নিজের হাতে বিনাশ করেন বলে অসম্ভবায়। অসম্ভবায় মানে শূন্য, ভবদুঃখ, নিবর্তকার। এইখানে দেখা যাচ্ছে যে ভগবান যে মঙ্গলময় তা পরিষ্কার পাওয়া যাচ্ছে, তিনি যে কৃপাময় সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সাধু দিগকে যেমন দুঃখ দূর করে, দুঃখ সাধুদের কি সবচেয়ে বড় দুঃখ হয়েছে ভগবত বিরহ কাতরতা। ভগবানের বিরহেতে সাধুগণ দুঃখ অনুভব করে, জড়জগতের দুঃখ সাধুগণ অনুভব করেন না, সেদিকে তাদের গুরুত্বের নাই, কিন্তু ভগবানের বিচ্ছেদে তারা বড় কাতর হন। ভগবান অবতীর্ণ হয়ে নিজের দর্শন দিয়ে, সেবা দিয়ে সেই দুঃখ দূর করেন। আর এমন কিন্তু ভগবান যারা অভক্ত, যারা পাপী, যারা অসুর রাক্ষস, যারা ভগবানের বিরোধী, তাদেরকেও নিজের হাতে বিনাশ করে মুক্তি প্রদান করে। ভগবানের হাতে যারা মরেন তারাও মুক্তি লাভ করে। মঙ্গলময় কাছে অমঙ্গল কিছু কেউ পায় না। বিরোধী লোক, অসুর লোক, তারা যাহাও বিরোধ করে তার হাতে মরে দিয়ে সেখানে মুক্তি লাভ করে। তাহলে অভক্ত বিরোধী রাক্ষস অসুরগুলো পর্যন্ত ভগবানের হাতে বিনাশপ্রাপ্ত হয়ে তারা মুক্তি লাভ করেন, দেহবন্ধন থেকে মোচন লাভ করেন, আর সংসার যাতনা লাভ করতে হয় না। তাই ভাগবত বলেছেন, মায়াবাদীরা মুক্তির জন্য চেষ্টা করছে, কিন্তু মুক্তি তো অসুরেরা ভগবানের বিরোধ করেই পেয়ে যাচ্ছে, পাওয়া যায় না কোন জিনিসটা। জগতের ভোগ বা জগতের মুক্তি এ পাওয়ার অনেক সুযোগ অনেকের হবে, কিন্তু পাওয়া যায় না ভগবত প্রেম, পাওয়া যায় না ভগবানের প্রতি তার স্নেহ ভালোবাসা। সেই জন্য ভক্তগণ ভক্তিপথে ভ্রমণ করে এই জিনিসটি লাভ করেন, এইটি সম্ভাবিতা দুর্লভ। আর দুর্লভ মানে নিকৃষ্ট প্রাকৃত সত্য, প্রাকৃত যে সত্য হল তমের যে সত্য এটা হল ক্ষীলম, এটা হল নিকৃষ্ট। আর অখিলম মানে প্রকৃষ্ট অপ্রাকৃত সত্য, এই অখিল সত্য, এই রক্ত হচ্ছে অখিল মানে প্রকৃষ্ট, প্রকৃষ্ট মানে অপ্রাকৃত, অপ্রাকৃত সত্য শুদ্ধ সত্যমেব মূর্তি শরীরম জ্যেষ্ঠ তস্ময়ী। আমি সেই ভগবানকে প্রণাম করি, সূর্যের গোস্বামী প্রভু বলছে, যার সূর্য শক্তি হল মূর্তি, মূর্তি মানে শরীর, ভগবানের সূর্য সত্যময় শরীর, সেই যার সূর্য সত্যময় শরীর তাকে প্রণাম করি। পরমাংসান ভাব পারমাংসন, পরমাংসগণের ভাব হল পারমাংস, পরমাংসের ভাব কি পারমাংস বলে, রশ্মির বিষয়ে যা আশ্রয় সেই বিষয়ে যে আশ্রয় সত্য বিশেষ অত অবস্থিতা না, সেই পরমাণু ধর্ম যারা আশ্রয় করে বিশেষ করে সেখানে যারা অবস্থিত হয় সেই প্রকার লোকের মধ্যে পরমাণু বিচার আছে। এক জ্ঞানী সম্প্রদায়ের মধ্যে পরমাণু একটা বিচার আছে, আর ভক্তের মধ্যে একটা পরমাণু বিচার আছে। সেই জ্ঞানী পরমাণুত আর ভক্ত পরমাংস দুই এক নয়। জ্ঞানী পরমাংস যারা তারা ব্রহ্মজ্ঞান লাভ করে ব্রহ্মানন্দ পাওয়ার জন্য ব্যস্ত, সেই ভক্তিমুক্ত জ্ঞানী না আর শুদ্ধ ভক্তানাংস অনুবৃত্ত, এই দুই জন্মই অনুবৃত্ত অন্য জন্য ব্রহ্মানন্দ আর প্রেমানন্দ। সেই দাসীতে, দাসীতে মানে দাসে দান করেন ভগবান, জ্ঞানী যে ব্রহ্মানন্দ তিনি দেন, ভক্তকেও প্রেমানন্দ তিনি দেন। জ্ঞানীরা যদি মনে করেন যে ভগবানকে বাদ দিয়ে আমরা ব্রহ্মানন্দ লাভ করব, তাহলে সেটা তাদের ভুল রাখবে, সেটা তাদের হবে না। ভগবান ছাড়া ধর্মই হোক, অর্থই হোক, কামই হোক, মোক্ষই হোক বা প্রেমই হোক, দেবার আসেন না। এমনকি জগতে যারা পাপিচারী অধর্ম আদি আচরণ করেন তাদেরও তৎসৎ কর্মের ফল দেবার একমাত্র মালিক ভগবান, ভগবান যারা আসেন। কিন্তু মানুষ যখন অত্যন্ত দুর্ভাগ্যবিষ্ট হয় তখন এই ভগবানের সত্তা উপলব্ধি করতে পারে না, বা এই ভগবানকে সকল বিষয়ের মালিক বলে বুঝতেও পারে। কখনো কেউ কেউ নিজের দিকে মালিক মনে করে, কখনো কেউ কেউ অন্য দিবার দিকের মালিক মনে করে, কিন্তু আসল যে তাকে জানতে পারে না, এবং নিজে যে কোনো বিষয়ের মালিক নয় সেটাও বুঝতে পারে। খুব ভাগ্য হলে তারা বুঝতে পারে, জ্ঞানী বুঝতে পারে, ভক্তরাও বুঝতে পারে। তবে জ্ঞানী বুঝতে পারলে হবে কি, জ্ঞানী প্রার্থনা তো ব্রহ্মানন্দ, কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু যদি ব্রহ্মানন্দ নয় তার আগে বিন্দু, তারা যেটা ডাকছে সেটা তো গোষ্পদ তুলিল, সমুদ্র আর গোষ্পদ, গোষ্পদ হচ্ছে গরুর পায় গর্তের মধ্যে জল পড়ে যে অবস্থা, সেটাকে বলে গোষ্ম আর সমুদ্র। তিনি ব্রহ্মানন্দ আনন্দের রাজ্যের মধ্যে ওই গোষ্পদে চলিল, আর প্রেমানন্দ হল ওই সমুদ্র চলিল। তাই বলে যে কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ নয় তার এক বিন্দু, এক বিন্দুর সঙ্গে সমান হবে না। কিন্তু এই দিন দিবার মানুষ এখন যার ভাগ্যে দিলাম পাপ করে পাপের ফল দেবেন সেও ভগবান, পুণ্যের ফল দেবেন সেও ভগবান, মোক্ষ ফল দেবেন সেও ভগবান, ভগবান প্রেম ফল দেবেন সেও ভগবান। তবে মানুষ ভাগ্যানুসারে কেউ পাপ পথে যায় পাপের ফল পায়, কেউ পুণ্য পথে যায় পুণ্যের ফল পায়, কেউ বা মোক্ষের পথে যায় সে মোক্ষ ফল পায়, কেউ বা ভক্তি পথে যায় সে প্রেম ফল পায়। এখন এই যে পাওয়া পাওনি এটির উপরে সে নির্ভর করছে সঙ্গ এবং শিক্ষার উপর। মানুষের যেরকম সঙ্গ এবং যেরকম শিক্ষা সেই রকমই পথে চল। আপনি লোকের সঙ্গ করলে পাপ শিক্ষা পেলে পাপ পথে যায়, আবার সেই মানুষই যদি পুণ্যাত্ম লোকের সঙ্গ করে এবং পুণ্যের শিক্ষা করে তাহলে পুণ্যময় জীবন যাপন করে পুণ্যের ফল সজ্জাতি লাভ করে, আবার সেই মানুষ যদি জ্ঞানীদের সঙ্গ করে তাহলে পাপ পুণ্য দুইটি পরিত্যাগ করে ওই মোক্ষের পদের প্রতি ধন এবং মোক্ষের সাধনা করে মোক্ষ লাভ করে, আবার সেই মানুষ যদি ভাগ্য করে ভগবত ভক্তির সঙ্গ করে তাহলে ভগবত ভক্তি পথের প্রতি ধন এবং ভগবত প্রেম লাভ করে। সঙ্গ এবং এইটি মানুষকে পরিচালিত করে, মানুষের ভাগ্য অনুসারে এই সঙ্গ জোটে শিক্ষা লাভ। জলজগতে সাধারণত পাপ পুণ্যের শিক্ষাটাই বেশি, সেখানে মোক্ষের কথাটা বিশেষ কতগুলি লোক পাপ শিক্ষা দেয় কতগুলি পুণ্যজনক কর্মের শিক্ষা দেয়। তার পুণ্যজনক কর্মের মধ্যেও আছে, যেমন একটা কুকুর থেকে মানুষকে জলদান করা, যেমন একটা রাস্তা করে দিয়ে চলবার সুবিধা করা, এইসব পরোপকারের কাজগুলোকেও পুণ্যজনক বলা হয়। এর থেকে দেবতাদের আরাধনা করলে উৎপুণ্যটা অধিক হয় এবং সে সত্যা বিশেষ লাভ। আর এই তো জনজগতে ওইসব আমি যদি চেষ্টা করে গ্রামে একটা প্রস্তাবিত আনি তাহলে সেই প্রস্তাবিতের ফলটা গ্রামবাসীও ভোগ করবে আমিও ভোগ করবো। অন্য রকম রকম স্তরে লাভ সর্দাবি লাভ করার মতন পূর্ণ সে যজ্ঞাদি কর্মের দ্বারা দেবতাদিগের জজন করলে যজ্ঞাদি লাভ, বিভিন্ন যজ্ঞে বিভিন্ন দেবতা সন্তুষ্ট বিভিন্ন লোক প্রাপ্তি হয়। আর মোক্ষের জন্য যজ্ঞ করার লোক কম আর এই মোক্ষের শিক্ষা দেওয়ার লোক কম, বেশিরভাগ লোকই এই জগতে তোমরা থাকো খাটো পেটেও খাও, তবে খাটো পেটেও খাও এটা তো সাধারণ শিক্ষা, কিন্তু এর মধ্যে আবার পাপ শিক্ষা হচ্ছে তুমি খাদ্য খেতে যে রোজগার করে রেখে চলছে দুর্দামি করে চুরি করে এই হল পাপ শিক্ষা। না এই পাপ শিক্ষার দিকে তুমি বেশি লোক, আর এই পাপ শিক্ষা দিলে তার দলটা একটু বড় হবে। যেমন দেখুন চুরি খাও পিকের খাও চা খাও এ যদি শিক্ষা দেওয়া যায় তাহলে লোক বেশি হবে, চা খাওয়ার জল যত বেশি হবে বিড়ি খাওয়ার যত বেশি হবে আর ওইগুলো সারাবার সারা পিছনে তো বেশি হবে। সেই জন্য পাপের ইন্ধন যদি কেউ জোগাতে পারে, মানুষের মধ্যে পাপের প্রবৃত্তি আছে পুণ্যেরও প্রবৃত্তি আছে, কিন্তু পাপের প্রবৃত্তি মানুষের মধ্যে থাকার জন্য যারা ওই প্রবৃত্তির যোগান দেবে তারা লোভ বেশি পাবে, কেন ওই যুদ্ধেই মানুষের যোগ বেশি, কাম ক্রোধ লোভ মোহ মনোবাস্তব দিক থেকে ঋতু দিকের দিকে জ্বলছে। সুতরাং ওই ঋতুর কারণায় মানুষ ওইসব থেকে যায়, আর মানুষের মধ্যেও মানুষ ওইসব পথে নিয়ে গিয়ে ঋতুর বধ করে নেয়। সব লোক বুঝতে পারে না যে ঋতুর বধ হলে তার কি দুষ্টতা হয়, কিন্তু মোক্ষের তো অতি খুব কম আর মোক্ষের শিক্ষাগতাও কম। তারপরে ভক্তি শিক্ষা, এ তো মেনেই ভগবত ভক্তি শিক্ষা দেওয়ার লোকই নেই, যদি বা মেলে তাহলে সকলের যে বিষয়ে রুচি নেন ভাগ্যবান অতিশয় ভাগ্যবান লোকের ভক্তি পথে রুচি চান। প্রথম আর দ্বিতীয় চান নিজ প্রয়োজন নিরাবতারে প্রদর্শন করিয়া করিতেছে, বেদমার্গ অনুসারী সেবাদি সূক্ষ্ম বিনাশকারীকে এবং তদ বহির্মুখ দেখি মুক্তি প্রদাতাকে নমস্কার। ওখানে যেমন সব শব্দে সাধু বিচার করা হয়েছে, আর সেখানে আবার একটি ব্যাখ্যা দিয়েছে বেদমার্গ অনুসারী যে দেবতা তাদের সূক্ষ্ম বিনাশ করেন ভগবান, এই জন্য ভগবান সর্বদা দেবতার পক্ষে। আর তদ বহির্মুখ দৈত্যাদি মুক্তি প্রদাতা ভগবান তাকেও নিজ চরণারবিন্দ একমাত্র ভক্তি চোখ থাকতে জানি চলবে, অন্য উপায় নহে। এর একটি ব্যাখ্যা দিয়েছেন আমাদের শ্রী গুরুদেব, তিনি কি লিখছেন, তিনি লিখছেন যে তিনি বেদ মাধ্যমিকারী দেবগণের দুঃখ দূর করেন, তিনি মানে ভগবান অরিগুণ দৈত্যগণকে অক্ষজ জ্ঞান হইতে মুক্তি প্রদান করেন, এই ইন্দ্রিয় জ্ঞানকে নির্ভর করে হরিদিমুখেরা দৈত্য ভাব প্রাপ্ত হয়। ভগবত বিমুক্ত বটেই ভগবত বিরোধী হয়, ইন্দ্রিয় জ্ঞানের উপরে তারা এত, এই রাবণ এই হিরণ্য পশু তাদের জ্ঞান কম ছিল না, কিন্তু ওই ইন্দ্রিয় জ্ঞানটা এত প্রবল তারা লাভ করেছিলেন যে তারা ওই অক্ষত জ্ঞানের দ্বারা দৈত্য ভাব লাভ করেছিল, কিন্তু ভগবান তাদেরকে বিনাশ করে মুক্তি। এই হল ভগবানের দয়া, এই কম দয়া নয়। সাধারণত সকলই বিরোধীকে জব্দ করতে চায়, ভগবানের বিরোধীকে বিনাশ করে, কিন্তু তার হাতে বিনাশ হলেও যে মুক্তি হয়ে যায় এমন হাতের গুণ। পরমহংস অমলাত্মা মহামণ্ডলের তিনি নিরন্তর ভক্তি জগৈত সাধ্য, পরমহংস অমল আত্মা যারা মহামুনি তাদের নিরন্তর তিনি ভক্তি যোগৈত সাধ্য, এক ভক্তি যোগের সাধ্য। তাহার চরণারবিন্দে আমি সকল অহংকার পরিত্যাগ করিয়া প্রপন্ন হই, এই হল নমস্কারের কথা। নমস্কার মানেই হল ন শব্দে অহংকার, ন শব্দে নিচে। যখনই আমরা ভগবত চরণে নমস্কার করব তখন সমস্ত অহংকার পরিত্যাগ করে তিনি মস্তক অবনত করতে পারি, তবেই নমস্কার। তাই বলছে তাহারই চরণারবিন্দে আমি সকল অহংকার পরিত্যাগ করিয়া প্রপন্ন হই, তমগুণ অবলম্বনে অসৎ সম্প্রদায় নির্বিশেষ জ্ঞান আলোচনার ফলে জড়ভোগের পর নির্বিশেষ জ্ঞান লাভ করিয়া মুক্তি পথের প্রতিঘর। এ হল তমগুণ অবলম্বন করে অসৎ সম্প্রদায়ের লোক নির্বিশেষ জ্ঞান আলোচনা করে এবং নাচের দিকে তারা রাস্তা করে, জড়ভোগের পর নির্বিশেষ জ্ঞান লাভ করিয়া মুক্তি পথের প্রতিঘর। আর সত্যগুণাবলম্বী সর্বভ্রান্ত ইন্দ্রিয় দর্পণে মত্ত দেব পদবী প্রাপ্ত উত্তম জনের যে কোনো ভোগবাসনারূপ দুঃখ তা অপলোচন করাইয়া পরমন্ত যজ্ঞ ভজন প্রভাবে ভক্তগণ তৃতীয় চরণ দেবার প্রদান করে। সত্যগুণ অবলম্বন করে কিন্তু তারা সর্বভ্রান্ত ইন্দ্রিয় দর্পণের মত্ত হয়, এমনকি দেব দেবতার পদবী প্রাপ্ত হয়েও তারা ভোগবাসনা থাকতে পারে, ওই ভোগবাসনা দুঃখ হইতে তাদেরকে ছাড়াইয়া ভগবান কি করেন না, তারা যখন ভক্ত হন তখন পরমহংসের সেবা কি ভগবত ভজন সেইটি প্রদান করে চরণ সেবা। তৃতীয় স্তরে বলে যায় নম নমস্তু সূর্যবায় সত্যবান দূর কাষ্টায় মোহ পুজো নিরাম নিরস্ত ধন্যাতি তৈল রাধা সামনি ব্রহ্মণি রংসতে নমা ভগবানকে এবারে পুনঃপুন নমস্কার করছে ভগবানকে পুনঃপুন নমস্কার ভগবানকে আমাদের দেবার কিছু না সবই তা আমরা খালি তার কাছে মস্তক অবনত করে নমস্কার দিতে পারবি আমাদের মঙ্গল ভগবান হচ্ছে তোমরা আমাকে দিয়ে দি তোমরা অহংকারটা ছেড়ে দিয়ে যদি আমার কাছে মাথাটা নোয়াতে পারো নমস্কার করতে পারো তাহলে আমি তোমাদের অনেক দিতে পারি তোমাদের দেওয়ার কিছু আমাকে থাকে তোমাদের যেটুকু দেওয়া সেটুক হল এই অহংকার ছেড়ে দিই তোমরা বড় অহংকার আমার তো বিমুখ হয়ে বড় অহংকারী হয়ে গেছে এই অহংকারটা ছেড়ে দাও দিয়ে আমার কাছে মস্তকাপনত করো সূর্যের পক্ষে আমি সেই শিক্ষা প্রদান করলে বলেছেন আমি ভগবানকে নমস্কার করি নমস্কার করি নমস্কার করি নম নমস্তে নম সর্বার নমস্কার করি কেন আত্মতান দিত ভাই ভগবানকে কেন এত নমস্কার করব ভগবানকে নমস্কার করে আমাদের হবে কি না ভগবান কি জায়গায় শোনো সাত্যতা মানে ভক্তানা ঋষভায় তুমি পালক তুমি যদি নমস্কার করো তাহলে তুমি ভক্তি লাভ করবে ভক্ত হবে তোমার পালক ভগবান হবে তুমি নিজেকে নিজেই পালন করতে পারবে না ভগবান ভক্ত হলে ভগবান তোমার পালন ভাগ নেবে কেন সাত্যদান ঋষভায় পালকার আর সুযোগই নয় আর তুমি যদি ভক্তি হয়ে যাও সুযোগই হয়ে যাও দুধুর রাস্তায় ভগবানের থেকে তুমি অত্যন্ত দূরে এসে পৌঁছে যাবে এত দূরেই থাকবে যে ভগবান কোথায় আছে তার কোনো হবিকি পাবে তখনই দুর্ভিক্ষ তখন তোমার দুর্ভিক্ষ হয়ে যাবে তুমি ভগবানকে এরকম আছেন কাজ করে আমরা বুঝব নিরক্ত সন্ন্যাস শরীর নিরক্ত সান্য তিনি সকলকে নিরস্ত করে মানে সান্য মানে সমভাব আর অতিশয় মানে আদিত্য তিনি অবস্থান করেন যা বলেছেন ন যত সম সমান বা অধিক দেখা যায় না এইরকম ভগবান কিন্তু তিনি যদি কৃপা করে না বুঝা তাহলে বলে অসমর্থ হচ্ছে তার সমান কারণ নাই তার উপরে তো নাই রাধাটা ঐশ্বর্য না তার এমন ঐশ্বর্য যে ঐশ্বর্য প্রভাবে তিনি সধামনি সধামিতে নিজ স্বরূপে ব্রহ্মণী ব্রহ্মস্বরূপে রংসত রমমান থাকে দমন করে বিয়ান করে বিরাজ করে এই মোহ নম 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 তাকে ধর্ম নমস্কার অনুবাদনা করবেন সেই বিশ্বদেবকে পুনঃপুনপনা তিনি ভক্তগণের পালক এবং ভক্তিহীন মানবগণের বুদ্ধিপ্রিয় তার সমান বা তা অপেক্ষা অধিক ঐশ্বর্য আর কারণ তিনি সেই ঐশ্বর্য ও মাধুর্যের দ্বারা শুধু ঐশ্বর্য নয় ঐশ্বর্য ও মাধুর্যের দ্বারা সদাম মতিরামণ্ডল এবং ব্রহ্মস্বরূপ গোপালপুরে ক্রিয়া করিয়া থাকে গোপালপুরে যে ব্রহ্মা আর মতিরামণ্ডল বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যা দিয়েছেন ঐশ্বর্য মাধুর্য পরিপূর্ণতম ভগবানের ঐশ্বর্য এবং মাধুর্যের পরিপূর্ণত্ব এই জন্য ঐশ্বর্য এবং মাধুর্যের নিবাসস্বরূপ হচ্ছেন ভগবান তারপর হচ্ছেন ভগবান সমস্ত ঐশ্বর্যের মালিক ভগবান সমস্ত মাধুর্যের মালিক ভগবান পরিপূর্ণ। নমো নমো ইতি বিদ্যা নিরন্তর নিবন, এই জন্য তাকে নিরন্তর নমস্কার করতে হবে। গ্রীষ্ম পরম্পরেল সাক্ষাৎ তারা শ্রেষ্ঠ নিরন্তর জড়িত, এই তোমাকে নমস্কার, এই তোমাকে বলা মানে এই গ্রীষ্ম পদ প্রয়োগের দ্বারা সাক্ষাৎকার লাভ করিতে। গোস্বামী ভগবানকে সাক্ষাৎ করে বলছে তোমাকে নমস্কার। তার নিত্য দেব আরাধ্য দেব যে ভগবান, তাকে যে তিনি সাক্ষাৎ করেছেন এই সঙ্গে আমি ধরিত হচ্ছে। সাত্যকার মানে যাদব বিবেকানন্দ, যাদব মানকে বিশেষ করে তিনি পালন করছেন। ঋষভায় দেবকী নন্দনায়ক, দেবকী নন্দন নিজে পালন করছে। সাত্যকান ভক্তান পালকায়ক, সাত্যত মানে ভক্ত, ভক্তর পালক, কিন্তু অর্থটি পূর্ব শ্লোকে নির্মিত হয়, এ অর্থটা পূর্ব শ্লোকে প্রকাশ হয়েছে। কুজবিনা ভক্তি বিনানা বিদুরা কাজটা বিজয়ী দৃষ্ট, আর যারা সুযোগী কিছুদিনের ভক্তিহীন তাদের থেকে অনেক দূরে তিনি থাকে, তারা কিছুতেই টের পায় না যে ভগবান কোথায় আছে। তাদের মধ্যে থাকলেও তারা জানতে পারে যতক্ষণ দূরে বা গুপ্ত মহাবর্ষে, কিন্তু তিনি দূরে বা গোপন হয়ে অবস্থান করছে কিছুই বুঝতে পারে। নিরত্তম সান্নতি জগবস্থা অন্যদিক সাংগম অতিচয়ত্বে নাস্তি, যার থেকে সমাজ এবং অতিচয় সেই নাচ, তার এমন ঐশ্বর্য সভামণি মথুরা মণ্ডলে রংসতে রমমান রমণ করছে, বিহার করছে, বিরাজ করছে। রমণতীত জনই তার সঙ্গে বিরাজ করছে, রমণ উচিত জনই যে যাদের সঙ্গে রমণ করা যোগ্য যারা সেই লোকের সঙ্গে তিনি করছে। দুটি অর্থত নিয়োগ এই অর্থের দ্বারা এটাই বোঝা যায়, সদামণি সিদ্ধিতে ব্রহ্মণি ব্রহ্মস্বরূপে, ব্রহ্মস্বরূপ বলতে নির্দিষ্ট লোক নয়, তা সাংগ সাক্ষাৎ ব্রহ্ম ব্রহ্মগোপাল পরিহী নিজে গোপালতা পরিস্থিতি, গোপালতাপনের স্থিতিতে ভগবান বৃন্দাবন নামকে বলেছেন সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ গোপাল পুরী। অর্থ রাজদল ঐশ্বর্য রংসতে কিছু মাধুর্য, অন্তরঙ্গ প্রয়োজন বলতেছেন দিন যাদবগণের সেই নানা রূপ বিহারের জন্য অবতীর্ণ তিনি যাদব সুস্থ, তথাপি সুযোগী আত্মার পুত্র বহির মূল জীবনিষ্ঠগণী উদ্দেশ্য তিনি ব্রহ্মস্বরূপ সত্য বৈকুণ্ঠে ক্রিয়া করেন। শ্রীযুগ গোস্বামী এই কথাটি বলেছেন, আর আমাদের শ্রী গুরুদেব বাবার একটি ব্যাখ্যা করেছেন, তিনি যাদবগণের শ্রেষ্ঠ ভগবান, তাদের সেই নানা প্রকার বিহার উদ্দেশ্য অবতীর্ণ সুযোগী অবর্তমানে দুর্গীয় প্রভাবে অপরের ক্ষমতা ও আতিশয্য বিক্রম করিয়া প্রিয় ধামে নিজ ক্রিয়া করায় তাদৃত ভগবানকে আমি নমস্কার করি। তিনি ভক্তজন পালক কৈবল্য বাহী সুযোগীগণের যোগ্য সে অতীত শক্তি প্রভাবে মাধুর মণ্ডলে বিলাস পরাচর্চা নৃত্য প্রদর্শন করিতেছে, তাহাকে নৃত্য নমস্কার। তার পরিশ্রম কি বলছেন, যত কীর্তন যত স্মরণ যদন যদ বন্দন যত প্রবন যদন যুক্তিমর্দন তৎমন বিপক্ষে চলতে নম নম। ভগবানের প্রণাম তো সবগুলি একটি প্রণাম, খালি নমস্কার তো থাকবেই, তা ছাড়া ভগবান মানুষের নমস্কার করা ছাড়া আমাদের আর কিছু নাই। গীতায় সেই জন্য অর্জুন তিনি বলেছেন, ঠাকুরু তোমার সামনে নমস্কার, তোমার পেছনে নমস্কার, তোমার দাঁড়িয়ে নমস্কার, তোমার বাইরে নমস্কার, তোমার কি সর্বতভাবে নমস্কার, নমস্কার ছাড়া আর আমি কিছু করতে পারি। সেই জন্য প্রধান যে নমস্কার, তবে নমস্কার প্রধান মধ্যে কিন্তু ওই অহংকার ছেড়ে দিয়ে দেখা গেছে। যার শ্রবণম, যার কথা শ্রবণ, যার কীর্তন, যার বিষয় কীর্তন, যার স্মরণ, যার বিষয় স্মরণ চিন্তা করা, যার উত্তর, যার সুমূর্তি ইচ্ছার মানে দর্শন করা, যার সুবিদ্র দর্শন করা, যার বন্দনম, যার বন্দনা করা, যার অর্হনম, যার পূজা করা। ভগবানের শ্রবণ, কীর্তন, স্মরণ, সুবিদ্র দর্শন, বন্দন এবং পূজা, এই কাজগুলি লোকস্য কর্মসম, লোকের যত কর্মস্থান, যত বাপসার সহ্য বিদ্যমান, সহ্যই মানে শীঘ্র একেবারে বিশেষ করে দিয়ে যায়, দূর করে যায়। শুভ সমাজে শুভজন মানে মঙ্গলম প্রব যত বিশ্ব, যার জ্বর মঙ্গল না, যা শুনলে, যা কীর্তন করলে, যা স্মরণ করলে, যা বন্দনা করলে, যা পূজা করলে, সব পাপ বিজয় করলে। এই জন্য ভগবান কথা শ্রবণ একটা পরম মঙ্গলের জিনিস, কিন্তু আজকাল লোক ভগবানের কথা শুনতেই চায়, কিন্তু ভগবানের কথা এমন দিন যে কোনো অবস্থার লোক যদি শোনে তাহলে তোমার সমস্ত পাপ বিজয় যায় এবং শীঘ্র দূর হয়ে যায়, এত শীঘ্র পাপ পূজার প্রতিকূল হয় না। বায়ুগণ বলেছেন, যার বিষয় শ্রবণ কীর্তন স্মরণ, যার শীঘ্র দর্শন, যার বন্ধন এবং যার অর্থন সদ্য সত্যি লোকের অবস্থ বিনাশ করে, সেই সমঙ্গল ব্যক্তি মাধুর্যময় শ্রী ভগবানকে পুনঃপুন নমস্কার। এই আমাদের গুরুবর্গ এই মঠ মন্দির স্থাপন করেছে, সেখানে সব যদি দিয়ে থাকে ভগবানের বিগ্রহ দর্শন করতে পারা যায়, ভগবানের কথা শ্রবণ করতে পারা যায়, ভগবানের নাম কীর্তন করতে পারা যায়, সেখানে ভগবানের কথা স্মরণ করতে পারা যায়, ভগবানের পূজা করতে পারা যায়। এই সমস্ত অমঙ্গল নাটক স্থান হল ভগবান নিজতম মঠ মন্দির আদি সাধুগণ নিজের কল্যাণের জন্য সব অমঙ্গল দূর করবার জন্য এই কার্য করে। অগ্রলোক বন্ধুরা তারা মনে করে এইসব মঠ মন্দির কি হবে, এগুলো ভেঙে ভেঙে দাও, আমরা পৃথিবীর একটি শক্তি চালিয়ে আমরা এসব ধীরে ধীরে দিয়ে মঙ্গলের এই একমাত্র উপায়, মান্যতা উপায় না। বিশ্বনাথ চক্রবর্তী যে ব্যাখ্যা করেছে, তৎপ্রাপ্তি প্রতিবন্ধন কর্মসং, ভগবান যে পাওয়ার প্রতিবন্ধন যে পাপ, যে পাপের জন্য আমরা ভগবানকে লাভ করতে পারছি না, তৎকীর্তনাদি ভূগোল, সেটাই শ্রম কীর্তন চরণ পূর্ণ এর জায়গায় না থাকে ভগবানকে পাওয়ার, তার বিষয় জ্ঞানদান করার যে প্রতিবন্ধক এটা দূর হবে। যদিচ্ছা যার প্রতিমা অবলোকন, প্রতিমার অবলোকন হচ্ছে দর্শন, সুবর্ধন সুমঙ্গল সুবর্ধ, আর সেই কীর্তি হয় যে ভগবান তার সুমঙ্গল জল, এই সুমন কীর্তন চরণ পরমঙ্গল, এই মাধুর্য কীর্তি মহাবিশ্ব, ভগবানের নাম মাধুর্য, রূপ মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য, আর এই হল কীর্তি মাধুর্য। এই কীর্তির দ্বারা জগৎকে তিনি ভবিষ্যৎ করেন, লোক
ആരാധനയും ഭരിച്ചു.
ഭഗവാൻ
আরে
এই চেষ্টা অব্দি করলে সুখদেব গোস্বামী এর তাৎপর্য হচ্ছে বিদেশি জ্ঞানগণ জ্ঞানীগণ ভগবতী প্রচারিত। এখন বলছেন তপশ্চীন দান করা যশস্বীন মনশ্চীন মন্ত্রবিদ সুমঙ্গলা এ মনবিন্দন্তি বিনা যদর্পণ তৎময়ী শুভস্ব শ্রবতী নম। সেই শুভস্ব শ্রব সুমঙ্গ যশসাধু যে ভগবান তাকে নমস্কার নমস্কার। কেন তপস্বীগণ দানপর ব্যক্তিগণ যশস্বীগণ মনস্বীগণ মন্ত্রবিদগণ আর সুমঙ্গল আচরণ করেন যারা এবং নবিন্দা যতক্ষণ যদি ভগবানই অর্পণ না হয় তাহলে মঙ্গল লাভ করতে পারে। এই জন্য যত ক্রিয়াকাণ্ড হয় সব তার থেকে ভগবানের সমর্পণ করতে হয়। এই জন্য বলছেন এবং নবিন্দন্তি মঙ্গলম নবিন্দন্তি মঙ্গল লাভ হয় না বিনা যদর্পণ ভগবানই অর্পণ না করে তপস্যাই করো আর দান করো আর যতের কাজই করো যে কোনো মন্ত্রী হও মন্ত্রবিদ হও ভগবানই সমর্পণ করতে হবে। ভগবান সমর্পণ ব্যতীত মঙ্গল হয় না। এর অনুবাদ দিয়েছেন যাহাতে কর্মাত্মন না করিলে তপস্যা করায় জ্ঞানীগণ দানশীল কর্মীগণ প্রতিষ্ঠাবান কর্মীগণ অর্থমেধা বিযজ্ঞ কর্তৃগণ মনস্বীবা যোগীগণ জপপরায়ণ ব্যক্তিগণ অথবা সদাচারী পুরুষগণ এই মঙ্গল লাভ করিতে সমর্থন না। এই সুমঙ্গল কীর্তিমান ভগবানকে পুনঃপুন নমস্কার। তিনি টিকা করছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিন বহুনা বেশি কথা বলে আর কি হবে তিন বহুনা বহু কথা দরকার কি ভক্তির বিনা ভগবত ভক্তি বেশি রেখে মহাত্মা নী বিফল সাধনা মহাত্মা লোকেরাও বিফল সাধন তাদের সাধন বিফল হয় বিজিতা এব ভগবত নিন্দিত হন সাধন তো বিফল হয়ই এবং তারা নিন্দিত বিজিত মানে নিন্দিত কিরকম মহাত্মা তপস্বী নয় তারা নানা রকম তপস্যা করে জ্ঞান অর্জনের যত্ন করেন তারা যদি ভগবানের পাঠ করতে সমর্পণ করতে না পারেন তাহলে বিষয়ারা দিতে যদি হলি সবটা সতর্কি নারা দিতে যদি হলি সবটা সতর্কি অন্তর বহির যদি হলি সবটা সতর্কি নান্ত যদি হলি সবটা সতর্কি সেই জন্য তপস্বী হলে কি হবে তপস্যা বিপদ ভগবানের সমর্পণ না হলে বিপদ দান করা কর্মী দান করেন যে সমস্ত দান করায় কর্মী যত দান করুন সে যদি শেষ পর্যন্ত ভগবানের সমর্পণ না হয় এই দেখতে পারেন কৃষ্ণমাত্র চাপ রেখে নানাবিধ দান করে পুরস্কার কৃষক দান মন্ত্রতন্ত্র পড়ান এইভাবে ওই ভগবানের সকল সমর্পণ হোক এই মন্ত্র পাঠ করতে হয় তাহলে বিপদ কোন দান সুফল আনতে পারে না যদি ভগবান এই সমর্পণ না যথেষ্ট কর্মী বিশেষা মানে অষ্টমেধাবী কর্তার যারা অষ্টমেধাবী যজ্ঞ করে এটা তো একটা খুব জটিল ব্যাপার। অষ্টমেধাবী যজ্ঞ সকলে তো করতে পারে না রাজরাজরা করতে পূর্বে এই অষ্টমাধবী যজ্ঞকারী ব্যক্তিগণ যদি তাদের যজ্ঞের ফল ভগবানের সমর্পণ না করতে পারে তাহলে বিপদ তাহলে বিপদ। মনস্বীন যোগীন যারা মন স্থির করবার জন্য নানা প্রকার যৌগিক প্রক্রিয়া নিয়েছেন সেই মন সন্ন্যাসী যোগীগণ তারাও যদি যোগাচারে ভগবান সমর্পণ করতে না পারেন সব যোগাদি তাহলে তাদেরও কি হবে? ভগবান সমর্পণ করলে ভগবান যোগফল দেবেন, কর্ম ভগবান সমর্পণ করলে ভগবান কর্মের ফল দেবেন, জ্ঞান সাধন ভগবান সমর্পণ করলে ভগবান জ্ঞানের ফল দেবেন। জীবন মালিক তো ভগবান, সেই জন্য তাকে না সমর্পণ করলে সাধন জীবন সব সাধন তাকে সমর্পণ করতে হবে। খালি যে ভক্তেরাই তাদের ভক্তিটা ভগবান সমর্পণ করবেন তা না, কর্ম জ্ঞান যোগ দান ব্রত তপস্যা যা কিছু ভগবান সমতা কেন উচ্চকলে ফল দেবে ভগবান ছাড়া দেবীকে, সেই জন্য ভগবানের সমর্পিত না হলে বিপদ। মন্ত্রপূজ আগমীয় যে সমস্ত মন্ত্র তা যতই তুমি না ওড়াও না কেন, কিন্তু যদি ভগবান সেই মন্ত্র অর্পণ না করো তাহলে কোন ফল। সুমঙ্গলা সদাচারা সদাচার যত পালন করো সেই সদাচারী ব্যক্তি যদি ভগবানে আত্মসমর্পণ না করে, তার কায়মনোবাক্য যদি ভগবানে সমর্পণ না করে তাহলে কি হবে? সেই জন্য যাতে সমর্পণ বিনা এইসব লোক তপস্বী ধনপর যশস্বী মনস্বী বন্ধুবী সমঙ্গলা মঙ্গল লাভ করতে পারে না, সেই ভগবানকে নমস্কার আমি নমস্কার করে জানাচ্ছি। এই জন্য চৈতন্যতে পাওয়া যায় কৃষ্ণ ভক্তি হয় অবিধেয় প্রধান সম্বন্ধ অবিধেয় এবং প্রয়োজন। মহাপুরুষ সমস্ত শাস্ত্র আলোচনা করে এই তিনটি মূল বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছে। একটি হল সম্বন্ধ, মূল প্রতিপাদ্য বস্তু কি এবং তার সঙ্গে আমাদের সম্বন্ধ কি, এই জ্ঞানটা সদ্ভাগ্যে আমাদের প্রয়োজন। মূল প্রতিপাদ্য বস্তুর সঙ্গে আমাদের সম্বন্ধ কি, জগতের সকল বস্তুর সঙ্গে সম্বন্ধ কি, এমন যে মায়া মায়ার সঙ্গে মূল প্রতিপাদ্যের সম্বন্ধ কি, এই সম্বন্ধ জ্ঞানের মধ্যে সেই মূল প্রতিপাদ্য বস্তু এবং তার সঙ্গে মায়ার সম্বন্ধ জীবের সম্বন্ধ মায়ের সমস্ত বস্তুর সম্বন্ধ সম্বন্ধ জ্ঞানের মধ্যে থাকবে। আর হল অভিজ্ঞ, মহাপুরুষ বলছেন এইটি জানা দরকার, মূল্য মূল প্রতিপাদ্য বস্তুর প্রতি আমাদের সাধনটা কি হবে, অভিধা স্বাভাবিক বৃদ্ধিকে বলে অভিজা টেনে টেনে অর্থ করলে দর্শনা, এই জন্য আমাদের স্বাভাবিক বৃদ্ধিটা ভগবানের প্রতি কি হবে এটা হল ভক্তি। ভগবানের প্রতি মূল প্রতিপাদ্যের ভগবান, সেই ভগবানের প্রতি আমাদের ভক্তিটাই হল অভিজ্ঞতা। তারপরে হল প্রয়োজন, কি জন্য ভক্তি করব, কেন ভক্তি করব, না এর কারণ হচ্ছে প্রয়োজন তত্ত্বের প্রেম, ভগবানের প্রীতি ভগবানের ভালোবাসা ভগবানের কৃপা লাভ করাই আমাদের কাছে, এই হল প্রয়োজন। ভগবানের কৃপা লাভ করতে হলে ভগবানের দয়া লাভ করতে হলে ভগবানের প্রীতি প্রেম সম্বন্ধ লাভ করতে হলে তবে প্রয়োজন কিছু হবে। ভগবানের যদি দয়া না হলাম ভগবানই যদি প্রেম লাভ না হল তাহলে যা কিছু করলাম তা কি হবে, এই তিনটি জিনিস মহাপ্রভু বলেছেন ভালো করে জেনে নেবে। তার মধ্যে এই অভিধেয় হল সাধন, কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান, ভক্তি মোগ নিরীক্ষণ কর্মযোগ জ্ঞান এদিকেও বলে কেন কর্ম জ্ঞান যোগ এগুলিও তো সাধন বলে শাস্ত্রে উল্লিখিত হয়েছে, হ্যাঁ এগুলো সাধন বলে উল্লিখিত হয়েছে, কিন্তু ভক্তি মোগ নিরীক্ষণ এরা সব ভক্তির মুখের দিকে কাটিয়ে আছে, ভক্তির মোগ নিরীক্ষণ করছে কর্ম জ্ঞান যোগ যদি ভক্তির সহায়তা না পায় তাহলে কর্মের ফল জ্ঞানের ফল যোগের ফল এই জন্য কর্ম জ্ঞান যোগ সাধন যদি ভক্তির সহায়তা না পায় ভক্তি রহিত হয়ে যায় কোন ফল হবে না এই জন্য ভক্তি মুখ নিরীক্ষক ভক্তি মুখের দিকে নিরীক্ষণ করছে সে কর্ম যোগ জ্ঞান কে আছে ভক্তির দিকে এইসব সাধনের অতি তৃষ্ট বল কৃষ্ণ ভক্তিহীনতা দিতে পারে এইসব কর্মে যোগে জ্ঞানে সাধনে বল অতি তৃষ্ট এদের খুব বেশি বল নাই কেন কৃষ্ণ ভক্তিহীনতা দিতে পারে ফল তাহলে আর বল কোথায় কৃষ্ণ ভক্তি দিকে যেগুলো কৃষ্ণ ভক্তির সহায়তা যদি না পেলে কোনো বল দিতে না পারল তাহলে এদের বল তো খুব কম এই জন্য কৃষ্ণ ভক্তি হল প্রধান তারে বাদ দিয়ে কর্ম জ্ঞান যোগ কোন ফল দিতে পারে না এমনকি কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনা কেবল জ্ঞান যদি আমরা লাভ করতে যাই তাও মুক্তি দিতে পারবে না ভক্তি ছাড়া কেবল জ্ঞানে মুক্তি হয় না এইসব কথা বিচক্ষণ জ্ঞানজন জানে আর যারা অবিচক্ষণ অবিবেকী তারা জানেন না তারা বুঝতে পারেন না তারা না বুঝতে পেরে তারা মনে করেন জ্ঞান হলেই মুক্তি হবে কেন জ্ঞানাত মুক্তি শাস্তি আছে কিন্তু জ্ঞানাত তো মুক্তি কোন জ্ঞান জ্ঞানাত যে মুক্তি হবে সে কোন জ্ঞান যিনি মুক্তি দাতা তার জ্ঞান চাই তবে বুঝিতা অতি মৃত্যু মেয়েটি তাতে যিনি এই অতি মৃত্যু প্রাপ্ত হয় মৃত্যু অতিক্রম করতে পারে মুক্তি লাভ করতে পারে তাতে জেনে সেই জন্য জ্ঞানার্থে মুক্তি সেই মুক্তি মুক্ত তাতে জেনে তবে বুঝিতা সৃষ্টি করেছে যদি ভগবানকে না জানলাম তাহলে আর মুক্তি দেবেছে মুক্তি দাতা তো তিনি সেই জন্য বলছে কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনা কৃষ্ণ মুখে সেই মুক্তি হয় জ্ঞান বিনা সেই জন্য চৈতামৃত গ্রন্থধারী সহজ সরল বাংলা ভাষায় লিখিত হয়েছে আমাদের কাছে সংস্কৃত ভাষায় লিখিত শাস্ত্রের খুব আদরণীয় হয় কিন্তু আমাদের পরম সৌভাগ্য যে সেইজন্য মহাপ্রভুর অবতরণ কালে এই সেইজন্য চৈতামৃতের আবির্ভাব হয়েছে এই বাংলা ভাষায় সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্তগুলি পরিপূত ভাবে রয়েছে বেদান্তারি শাস্ত্র আমরা পড়ে 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 যা বুঝতে পারবো না আমরা যদি এই বাংলা ভাষাটা দ্বারা এই একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো এই তো ভাগ্য না হলে কিছুই হবে তাই দেখুন কত সরলভাবে আমাদের বুঝিয়েছেন কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনা আর কৃষ্ণ মুখে এই কৃষ্ণের উন্মুখ হয়েছে উন্মুখতা যা চলে গিয়েছে কৃষ্ণ উন্মুখ হয়েছে সেই মুক্তি হয় জ্ঞান বিনা কৃষ্ণর মুখে সেই মুক্তি আপনি হয়ে যান ভগবান বলেছেন মা আমি বর্জে প্রবর্তন্তে মায়া আমি কেন স্মরণ আমাকে যে প্রপন্ন হবে সে মায়া চলে যাবে তাহলে ভগবানের উন্মুখ হলে ভগবানের প্রপন্ন হলে তার তো মুক্তি আপনি হয়ে যাবে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভাবে সকর্ম করিতে সে দৌড়বে পরিমর্মে চারি বর্ণ চারি আশ্রমের লোক যদি সকল বর্ণকৃত এবং আশ্রমে কিছু কাজ করে কিন্তু যদি কৃষ্ণ ভাবেন না তাহলে সকল কর্ম করতেও সেই দৌড়বে করে মরতে হবে রৌরব নরকে যেতে হবে কিন্তু যদি বর্ণাশ্রমী সে বর্ণাশ্রম ধর্ম পালন করবে কৃষ্ণ ভজনের সঙ্গে কৃষ্ণ ভজনকে বাদ দিয়ে বর্ণাশ্রমের কোন দাম সে বর্ণাশ্রমের কোন ফল এই জন্য চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করিতে, তত বর্ণচিত তত আত্মমচিত কর্ম করতে সে রৌরবে পরিণত, রৌরব নামক মরতে করে মন্ত্রী হবে। জ্ঞানী জীবন মুক্ত দশা পালন করি মানুষ, এগুলো আগে বললেন, এইসব কৃষ্ণভক্তির সহায় লাভ করতে হবে, কৃষ্ণভক্তি বাদ দিলে কিছু হবে না। আর এইগুলো হল কৃষ্ণভক্তিকে বাদ দিয়ে যদি আমরা বর্ণাশ্রম ধর্মটাও খুব পালন করি কিছু না হবে। জ্ঞানী জীবন মুক্ত দশা পালন করি মানুষ, বস্তুত বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণভক্তিকে জ্ঞানী জ্ঞান আলোচনা করে নিজেদের জীবন মুক্ত দশা পেয়েছি বলে মনে করতে পারে, কিন্তু তার বস্তুত বুদ্ধি শুদ্ধ হবে না কৃষ্ণভক্তি। কৃষ্ণভক্তি যখন হল না তখন আর বুদ্ধি শুদ্ধ হবে আসতে হবে। এই জন্য কৃষ্ণভক্তি সকল প্রকার সাধকের প্রয়োজন, কৃষ্ণভক্তিকে বাদ দিলে কিছু হবে না। হয়তো অনেক লোক মনে করতে পারে আমরা কৃষ্ণভক্তির পথে যাবো কেন, আমরা তো বৈষ্ণব নয়, আমরা তো ভক্তি পথের পথিক নয়, আমরা অন্য পথে গেছি। যে পথই যাও সব পথই ভগবানের সৃষ্ট, সব পথের ফলদাতাই ভগবান, তাতে বাদ দিলে কোন পথে কোন পথ কেউ লাভ করতে পারে। মা ভাগবত বলেছেন, নষ্কর্ম অপিয়ত ভাববর্জিত নাথবতে জ্ঞানমলম নিরঞ্জনম পুন সত্তর অভক্তরে নতাচিত কর্ম জগৎকারণ। নষ্কর্ম অপি সকামের কথা ছেড়ে দাও, নিষ্কামভাবে যদি তুমি কর্ম করো এবং নিষ্ক্রিয়ের ভাব যে নষ্কর্ম সেটিও যদি তুমি লাভ করো, কিন্তু অচ্যুত ভাববর্জিত অচ্যুত যে বিঘ্ন তার ভাব মানে ভক্তি বর্জিত কৃষ্ণভক্তি বর্জিত সেই নিরঞ্জনম যে জ্ঞান নাশবতে কৃষ্ণভক্তি চায়। এই যদি না হয় নৈষ্কর্ম ভাব যদি অচ্যুত ভাব বর্জিত হয় তাতেই যদি শোভা না পায় সুতক পুনঃসত্তর অভদ্রম ঈশ্বরের চাষ্ট কর্ম। সুতরাং ঈশ্বরের যে কর্ম অর্চিত হয় না সে যদি অকারণ হয় তাহলে তা কি শক্তিহীন কোন কর্মে। আরেকটি ভাগবত শ্লোক আছে, ভক্তি চৈত্যতে নিভ কৃষ্ণি যে কেবল বোধ লাভ করে শিক্ষতে নৈন্যতা দূল মানে মঙ্গল নিত্যমঙ্গল, তার যে স্মৃতি তার যে পদ্ধতি ভক্তি এইটা উদ্দেশ্য সে দীর্ঘ যারা তোমার যারা মঙ্গলের পদ্ধতি হল ভক্তি, সেই ভক্তিটাকে পরিত্যাগ করে কেবল বোধ লাভ করে কৃষ্ণ কেবল বোধ লাভের জন্য জ্ঞান লাভের জন্য চেষ্টা করে খুলে ভাবে পেশা মতো ব্যবস্থা তাদের কেবল ক্লেশ অবশ্যই আর কিছু হবে নৈন্যতা দূর টুকা অবকাশ না। দূর টুকের উপর অবকাশ করলে তার কি হবে কেবল কষ্ট, দূর ভেবে আর কি হবে। সেই রকম ভক্তিহীন কেবল জ্ঞান ভক্তি। আরেকটি শ্লোক বলেছেন, জয় সাং পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভবম চরম নভজন্তি অবজানন্তি সাদাত্মস্য পতন্তব। এই যে সাক্ষাৎ আত্মপ্রভবম চরম যার থেকে সমস্ত উদ্ভূত হয়েছে সেই পুরুষকে যদি কেউ না ভজন্তি ভজনা না করে অবজানন্তি অবজ্ঞা করে সনাত বর্ষা পতন স্বামী যে থাকুক তার থেকে পতিত হয়ে যাবে ভক্ত হয়ে যাবে অধপতিত হয়ে যাবে। জয় সাং পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভবম চরম नवदन्ति अवजानन्ति अनादवत्ता पतन्ति। আর একটি ভাগবতের শ্লোক এখানে দিয়েছেন, যেগুলো সব আলোচনা করবে, যে অগ্নি অরবিন্দাক্ষ বিমুক্তমান আরণ পদং পদং তথা পতন তো অনাদি পদংয়ে অন্য অন্য যারা এ অরবিন্দাক্ষ বিমুক্তমান নিজেদিগকে বিমুক্ত বলে মনে করছে, কিন্তু তোমাকে অবিশুদ্ধ বুদ্ধ তোমাকে ভক্তিভাব অস্তমিত হয়, ভক্তির অভাব হয়, অবিশুদ্ধ বুদ্ধ বুদ্ধিটা শুদ্ধ হল না। আরোহ্য কৃষ্ণ পরম পদ, আরোহ পথে জ্ঞান যোগাদি অভ্যাস করে সেই পথে অনেক উপরে উঠেছে বসে, উপাধি নিবৃত্ত করবার জন্য অনেক দিন গেছে, এই সত্যাদ লোক থেকে অনেকটা উপরে হয়তো গেছে, আর উচ্চ কৃষ্ণ কৃষ্ণ করে কৃষ্ণ সাধন করে আর উচ্চ পরম পদম যে পথ সাধারণত লোকে লাভ করতে পারে না সেই কষ্ট করে করেছে, কিন্তু তত পতনটি অল সেখান থেকে অধঃপতি হয়ে যায় অনাথ কৃষ্ণ। তোমার অঙ্গিগড়ে আরাধ অনাদর করলে সেটা থাকতে পারে, এই জন্য এই জীবন মুক্তি মুক্ত যারা পালন করি পান, কিন্তু বস্তুতে বুদ্ধি সুক্তি নয় কৃষ্ণবস্তু তার এই ভাগবতী শুরু করে। তাহলে এতগুলি শ্লোক আমাদের আলোচনা করতে দিয়েছে, আমি তো একসঙ্গে সব শ্লোকগুলো এখানে দিয়েছি আমি পড়ে গেলাম, হিন্দুগুলো ভাগবতের বিস্তারিত ভাবে যখন আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো করলে আমরা বুঝতে পারব যে সত্যি সত্যি সেই জন্য চৈতন্যকে যে কথা বলেছে এ তো ভাগবতের ভাষ্য, শ্রীমান ভাগবতের যে কথা বলেছে সেই কথাই তো বাংলা ভাষায় ভাষ্য করেছেন চৈতন্য চৈতন্য, আর তো অন্য কিছু না। যদি শ্রীমদ ভাগবত মানি তাহলে চৈতন্য চৈতন্য তো মানতে হবে, যদি শ্রীমদ ভাগবত না মানি তাহলে ভাগবত যে না মানে সে জবনতম তার সাক্ষ্য আছে জন্মে জন্মে জন্ম, এই বলে আর একটি প্রণাম শ্লোক আরম্ভ করলেন, বিরাট হুনাঙ্গ পুলিঙ্গ কুক্ষা আর সুম্মা যবনা কথা যে অন্যেত পাপা জল উপাশ্রয় শুদ্ধন্তি তৎময় প্রবেশিত এই প্রভাবশালী বিষ্ণুকে নমস্কার, যার উপাস্থিত হচ্ছে ভক্ত, উপমানে নিকটে আশ্রয় পেয়েছে যে ভক্ত সে তার আশ্রয়, ভক্তের আশ্রিত বৈষ্ণবেরও আশ্রিত, বৈষ্ণব তো বিভাগ কথাই নাই, বৈষ্ণবেরও আশ্রিত যে উপাশ্রয়াশ্রয়া তাহলে শুদ্ধ মৃত্যু শুদ্ধ হয়ে যাবে সে অন্ধ পুলিঙ্গ উৎকটা আবির তুম্মা যমনা কথাদয় এ তো সব জাতিগত পাপি, এরা জন্মগত পাপের জন্য এইসব জন্ম লাভ করেছে, যে অন্যত পাপা এবং কর্মগত যারা পাপি জাতিগত কর্মগত সব পাপি সিদ্ধান্তি করে একমাত্র বৈষ্ণবের পদার্থ, বৈষ্ণবের পদার্থ করে জন্মগত কি আর কর্মগত কি সব পাপ উদ্ধার হয়ে যায়, এমন যে ভগবানের প্রভাব কপিলমণি নিকট অপরাধ করায় তারা সেখানে ভস্ফুট হয়ে গেছে, তারপরে ক্রমাগত তাদের অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলেন যে তারা সেই কপিলমণির নিকটবর্তী স্থানে ভস্মীভূত হয়ে এখন এই ভস্মীভূত বংশধরগণের উদ্ধার কি করে হবে তা কপিলমণি বললেন, তাহলে তোমরা যদি গঙ্গা এখানে আনতে পারো সেই ভস্মে গঙ্গা স্পর্শ করে তার উদ্ধার, তখন ভগীরথ তিনি গঙ্গার আরাধনা করে গঙ্গাকে নিয়ে ওখানে স্পর্শ করছে, সেই ভক্তের থেকে সেই বংশধরগণ উদ্ধার সেই শব্দ দিয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত এই গঙ্গা সাগর স্নান পুণ্যাশ্রীদের নিকট একটা পরম লোভনীয় বিষয় হয়েছে। তবে এই যে কপিলমুনি এই অবশ্য নিরীশ্বর সাংখ্য দর্শনের প্রণেতা, কিন্তু দেবহী নন্দন যে কপিল তিনি আলাদা, কিন্তু লোকে বুঝতে না পেরে ওই দেবহী নন্দন কপিলের সঙ্গে আর এই অগ্নি বংশজন এই সগর বংশধ্বংসকারী কপিলের সঙ্গে একাকার করে বসে। এ বিষয়ে আমি একটি কথা এখানে বলে তারপরে তাদের কিছু যুক্তটা বলব। কপিল দেবের মত ও নিরীশ্বর সাংখ্য দর্শন প্রণেতা কপিলের মত এই যে সগরাজার বংশ ধ্বংসকারী যে কপিল তিনি সাংখ্য দর্শন প্রণয়ন করেছেন, যে সাংখ্য এখন চলে বাজারে সরদর্শনের অন্যতম, এই সাংখ্য দর্শন হচ্ছে নিরীশ্বর। শ্রীমদ ভাগবতের বর্তমান শ্লোকপাঠে জানা যায় দেবহী নন্দন কপিলের মত যিনি শ্রবণ ও কীর্তন করেন তাহা গরুরোধ্বজ ভগবান শ্রীহরিদের মতি দৃঢ় হয় এবং তিনি ভগবত পাঠ করতে সেবা লাভ করেন। কপিল দেবের যিনি ভগবত অবতার দেবহী নন্দন তার কথা শ্রবণ করলেন সেই রূপ ফল হয়, কিন্তু নিরীশ্বর কপিল মতে ঈশ্বর অতিদ্ভুত, ঈশ্বরের সিদ্ধি নাই সাংখ্য দর্শনে এটি উল্লিখিত হয়েছে, অর্থাৎ কোন প্রকারই ঈশ্বর সিদ্ধ হয় না। এই জন্য এই মত নিরীশ্বর এই কাজটি অগ্নিবংশজ কপিলের মত। ঈশ্বর মানুষে গেলে তাকে মুক্ত বলিবে নয় বদ্ধ বলিবে, দর্শিতর হাত বলিতে পারো মুক্ত ঈশ্বরের উপলব্ধি না, বদ্ধ ঈশ্বরের বদ্ধ ঈশ্বরের সে মানা যায় না। যদি বুদ্ধমক্ষ হয় তবে শিশু পাওয়া শিশুর কি গতি হবে, শিশুকে তো ঈশ্বরের কথা বলেছেন, যদিশ্বর আশঙ্কা করিয়া শান্তকার বলিতেছেন ঈশ্বর বিধায়ক আত্মবাক্য সকল মুক্তাত্মা দিকে প্রশংসা যুক্ত অথবা অন্যা যুক্ত ব্রহ্মা বিষ্ণু রুদ্রা উপাসনা পথ ইহা ব্যতীত নিরীশ্বর সাংখ্য দর্শনে ভাগবতীয় কবির মতে অনেক বিরোধী মতসমূহ লিপিবদ্ধ হইয়াছে। সাংখ্য দর্শন প্রণেতা নিরীশ্বর কপিলের মত কি জড়া প্রকৃতি জগৎ কারণ, এই জন্য এই দর্শনটাকে বেদান্তে খণ্ডন করেছেন। শঙ্করাচার্য অবশ্য এই প্রকৃতিবাদ খণ্ডন করেছেন, তিনি ব্রহ্মবাদ স্থাপন করেছেন। আর বৈষ্ণব দর্শনে বেদান্তেও এই মত খণ্ডন করেছেন, প্রকৃতি জগৎ কারণ, বেদান্তের মত হচ্ছে ভগবানই জগৎ কারণ, এমনকি নিমিত্ত কারণ উপাদান কারণ সব ভগবান। এই নিয়ে বর্তমান আমাদের বেদান্ত আলোচনা হচ্ছে, কিন্তু ভাগবতত্ব ঈশ্বর কপিল দেবের মত বা দেবের মত তা নয়, এই প্রকৃতি জগৎ কারণ এই মত নয়, ভাগবতেও নয় আর ঈশ্বর কপিল দেবের মতে নয়। এই জন্য পদ্ম পুরাণাদি শাস্ত্রে দুইজন কপিলের কথার উল্লেখ আছে, কপিল বাসুদেবাচ্য সাংখ্যং তত্ত্বং যদাদহ ব্রহ্মা বিদ্বস্য দেবেভ্য প্রজ্ঞা বিদ্বস্য তথৈব চ তথৈবাশ্রয়ে তত্ত্বং বেদার্থৈব বিহিতং তদ্বেদ বিরুদ্ধং চ কপিল অন্য যদাদহ সাংখ্যমাসুরয়ে অন্যস্যৈ কুতর্ক পরিবৃহিতং। এই দুজন কবি, একজন হলেন বাসুদেবাচ্য, তিনি বাসুদেবের অবতার কবির দেব, যিনি শ্রীমন ভাগবতার দর্শন শাস্ত্র বর্ণন করেছেন। আর সমাজের এই ষড়দর্শনের মধ্যে সাংখ্য দর্শন, সেটি দ্বিতীয় কবির। কিন্তু ওই দুজনারই নাম কবির হওয়ায় আর দুজনার মত সাংখ্য হওয়ায় এবং ওই আশুরি নামক ব্রাহ্মণকে বলায়, এও আশুরি নামক একজনকে বলায়, এই কতগুলো কারণে মানুষের মধ্যে ভ্রম প্রবেশ করেছে। সুতরাং কবির দুজন, একজন ঈশ্বর অবতার আর একজন অনিশ্বর। ভগবান কবির ভগবত আবিষ্কার কার্যম বাসুদেবাংশ, তিনি ব্রহ্মাপতি দেববান শৈশবী নিধিবর্গ আসরি নামক ব্রাহ্মণ ও প্রিয় জননীতে দেবহীতে সর্বদেবার্থ সম্বলিত তত্ত্ব উপদেশ করেন। আর নিরীশ্বর কবি অগ্নি বংশজ, তিনি নিরীশ্বর সাংখ্য দর্শন প্রণয়ন করেন। এবং বৌদ্ধ মতাবলম্বী আসুরি নামক আসুরি নামক অপর ব্রাহ্মণকে সর্ববেদ বিরুদ্ধ সর্বপরিপূর্ণ সাংখ্য তত্ত্ব উপদেশ করেন। রামচমী কবি সত্যবিদার সুতরাং অগ্নি বংশজ নাস্তিকবাদ প্রচারক কবির পিতাজীকে আবির্ভূত উদ্ভূত বিভূতিনন্দন কবি শ্রেষ্ঠ সাংখ্য দর্শনের আধিকর্তা। তিনি যদিও সাংখ্য দর্শন নামে কোন বিশেষ গ্রন্থ করেন নাই, তথাপি তৎপন্নিত সাংখ্যমত শ্রীমৎ ভালোবাসাদি গ্রন্থে সুস্পষ্ট রূপে পাওয়া যায়। কপিলদের মাতা তেজীতে যে সাংখ্যমত বলিয়াছেন তাতে সূর্যভক্তির যোগেরই অনেক কথা পাওয়া যায়। এমনকি কালেজারি মুক্তিকে পর্যন্ত তিনি বিশেষ রূপে গ্রহণ করিয়াছেন। নিরীশ্বর কবি পঞ্চবিংশতি তত্ত্ববাদী আর ভগবত আবেশ অবতার কার্যম কবি ষড়বিংশতি তত্ত্ববাদী। সেটা যুগের অগ্নিবংশজ কবি সর্বরাজার বংশ ধ্বংস করেন এবং কার্যম কপিলোক্ত সাংখ্যমত গ্রন্থ নিবদ্ধ করিয়া সাংখ্য দর্শন নামে প্রচার করে। কিন্তু সেটা যুগের অগ্নিবংশজ কপিলের পঞ্চবিংশতি তত্ত্ব প্রতিপাদক সাংখ্য দর্শন খানি সত্য যুগের কার্যম কপিলের সরবিংশ তত্ত্ব প্রতিপাদক সাংখ্যমতের সার সংকলন হইলেও উহাতে মতপার্থক্য আছে। এটা নাম দিয়ে সাংখ্য দর্শন হলেও মতপার্থক্য আছে। ওই সকল মত পৃথিবীর নাস্তিক মত পরাশর পুরাণে লিখিত আছে, অক্ষপাত প্রণীত ন্যায় দর্শন, কণাদ প্রণীত বৈদেশিক দর্শন, কপিল প্রণীত সাংখ্য দর্শন এবং পতঞ্জলিকৃত যোগ দর্শনের পৃথিবীর অংশ সকল শিক্ষেত্রকরণ সাধুগণ কর্তৃক পরিচর্য। বিষ্ণুপুরাণে লিখিত হইয়াছে কতগুলি বিরুদ্ধ মত স্বীকার করিয়া সাংসারিক শাস্ত্র উক্ত হইয়াছে। অসুরগণের মহনার্থী ঐরূপ কৌশল করা হইয়াছে। অতএব শ্রীগণ উহাদের জ্ঞানকে পরিত্যাগ করিয়া উপাদেয় অংশ বিচরণ করিলেন। সুতরাং ভাগবতত্ব কপিল মুনির বধ বলিলে সর্বজ্ঞ তত্ত্ব প্রতিপাদক ঈশ্বর আরাধনা লক্ষণযুক্ত তত্ত্বজ্ঞান বিবেচিত হইবে। এই গঙ্গাসাগরে যে কপিলের কথা, সে কপিল হল এই অগ্নিবংশজ কপিল। কিন্তু অনেকে ভুল করে ওই দেবহূতিক সজ্ঞান কপিলকেই মনে করে থাকে, কিন্তু সে মনে করাটা ইতিহাস বিরুদ্ধ। তিনি সত্যযুগে আবির্ভূত হয়েছিলেন আর তিনি বিশ্বযুগে উদ্ভূত হন। আর তিনি হলেন নিরীশ্বর সাংখ্য দর্শন সৈন্যতা, তিনি শ্রেষ্ঠ সাংখ্য দর্শন সৈন্যতা। তার সাংখ্য দর্শন অন্যত্র কোথায় গ্রন্থাগারে পাওয়া যায় না। তিনি সাংখ্য দর্শন যা বলেছেন সে শ্রীমৎ ভাগবত নিজ মাতা দেবহূতিকে লক্ষ্য করে বলেছেন। তার মধ্যে শিক্ষাবক্তির কথা বহু থাকে এবং মুক্তিকেও গ্রহণ করেছেন। এই দেখুন না, আর তিনি সেই সাংখ্য দর্শনের নাম করে সাংখ্য দর্শন করার লোকে এই দুটির মধ্যে একটি গল্প করে পড়ে। এখন আমাদের সে বিষয়ের আলোচনা নয়। এখন ওই যে অগর রাজার বংশ ভিতরে গিয়ে ওই কপিলমুনির কাছে অপরাধ করে সেখানে ভর্তিভূত হয়েছিলেন এবং তার উদ্ধারের জন্য ভগীরথ সেখানে গঙ্গা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে সবচেয়ে প্রেরণ করেছিলেন, যে বিচার থেকে আজ পর্যন্ত সে কোন পেশাদিদের কথা আর আজ করিনি, আজ পর্যন্ত সেই গঙ্গা সাগরে পুণ্যার্থীগণ সদ্যগান হওয়ার জন্য ওই সেখানে স্নান করে। কালকেও অনেক লোক স্নান করেছেন, আজকেও করেন। যাই হোক, একটা ডুবি আসতে পারলে যদি সবচেয়ে যাওয়া যায় তাহলে তা ছাড়বে কেন? মানুষ তো সহজেই কিছু পুণ্য সঞ্চয় করতে চায়, তারপরে যদি এমন পুণ্য হয় যে পুণ্যের ফলে স্বর্গে যাওয়া যাবে তাহলে তো অধিক সুখ ভোগছে কেন? সে তো করবি। তাই ভারতের বিভিন্ন দেশ বিদেশ থেকে কত লক্ষ লক্ষ লোক আসছে, কত কষ্ট করে তারা যাচ্ছে, এরকম সাময়িক কোন পুণ্যার্জনের জন্য মানুষ কষ্ট করছে প্রচুর। গ্রহণ যদি চন্দ্রগ্রহণ হয় সেই রাত্রি চালে ওই কষ্ট করে ভেজে ভেজে গঙ্গা স্নান করে কিছু পুণ্য সঞ্চয় করে। তাতে যদি রাত্রে শীতের কষ্ট হয় বা সেটা যদি শীতকালে হয় চন্দ্রগ্রহণটা, এবং তাতে যদি ঠান্ডা লাগে হয়তো পরে দর্শন এই যে কত লোক আছে কেউ কেউ মরেছে, কেউ কেউ অসুস্থ হয়ে আসবে। ঘরে থেকে এখন লোক পুরী যায় ঘুরছে, আর এ কি হবে তার এখন বলা যায়। আমি সংসদে কেবল বিতর্কের পাঠ করতে হবে, তো সেই জন্য খালি অনুবাদটা বলে যায়। কিন্তু সুখদেব কহিলেন, রোহিতের পুত্র হরি, হরি সহিতে চম্প নামক তৎপুত্রে জন্মগ্রহণ করে। সেই চম্প চন্দ্রাপুর নির্মাণ করিয়াছিলেন, চন্দ্র হইতে চম্প হইতে সুদেব জন্মলাভ করেন। সুদেবের পুত্র বিজয়, বিজয়ের পুত্র ভরু, ভরু হইতে দুর্গ উৎপন্ন, দুর্গের পুত্র বাহু, শত্রুগণ বাহুকে রাজ্য অপহরণ করায় তিনি শত্রুর বনে প্রবৃত্ত হন। দুঃখ হইলে বাহু পঞ্চত্ব প্রাপ্ত হন, তাহার তিনি অনুমিতা হইতে উদ্গত হইতেছেন এমন সময়, মানে যখন সেই সহমরণ যাওয়ার কথাটা ছিল এমন সময় অর্ধমুনি তাহাকে সগর্ভ জানিয়া সহমৃত হইতে নিষেধ করিলেন। কেননা যেহেতু গর্ভবতী যেহেতু সহমরণ হবে না, মনি ঠাকুর বললেন। বাহু পত্নী সপত্নীজন তাহাকে গর্ভবতী জানিয়া অন্যের সেই দুই প্রদান করে। ওই বাউকের পত্নী যখন দেখলেন গর্ভবতী হয়েছে, তখনকার দিনে নিশাকের কোন কাজটি অভাব নাই, কারণ তার সপত্নীরা মেয়েরা ওই তাকে ভাতের সঙ্গে দিয়ে দিয়েছিল যে গর্ভের সন্তান মরে যাবে। তাহাকে সেই ভীতসহ জাত বলিয়া সগর এই নামে মহাজগতী পুত্রের জন্মগ্রহণ করে। এই সর্বমণি তাকে রক্ষা করলেন, আর সেই পুত্র হল বিশেষ সঙ্গে হয়েছে বলে গড় মানে দিই, সেই জন্য সে পুত্রের নাম হল সগর, গড়ে সে বিশেষ হই মহাজগতী রাজা হয়েছিলেন। তিনি সার্বভৌম সম্রাট রাজা ছিলেন। এই সগরের পুত্রগণ কর্তৃক সমুদ্র রচিত হইয়াছিল, এই যে সপ্ত সমুদ্র এই
Thank you. We are.